بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته أمرا ابن قدام المقدسي رحمه الله لمعة الاعتقاد أبو شيخ عثيمين رحمه الله ارجع بكا كوريشن তার ব্যাখ্যা থেকে আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত বিষয়ে আমরা ইতিমধ্যে আল্লাহ জাল্লা ওয়া আলার সিফাত সম্পর্কে যে আয়াতগুলো কোরআনে কারিমে বর্ণিত রয়েছে এবং কোরআনে কারিমে বর্ণিত আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সকল সিফাতের উল্লেখ রয়েছে তন্মধ্য থেকে ইতিমধ্যে আমরা দুটি সিফাত সম্পর্কে আলোচনা করেছি। একটা হলো আল্লাহ জাল্লা ওয়া আলার ওয়াজ, আর দ্বিতীয়টি হলো তার হস্তদ্বয় বা হাত, দুটি হাত। এই দুটি সিফাত সম্পর্কে ইতিমধ্যে আমরা জেনেছি। আজকে এখানে আরও দুটি সিফাত সম্পর্কে ইবনে কুদামা রহিমাহুল্লাহ আলোচনা করেছেন এবং শেখ হুসাইমিন রহিমাহুল্লাহ আর ব্যাখ্যা দিয়েছেন। সে দুটি সিফাত হলো নাফস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফস এবং তার আগমন। এই দুটি সিফাত সম্পর্কে আলোচনা হবে ইনশাআল্লাহ। أسأل الله سبحانه وتعالى التوفيق والسداد. الله سبحانه وتعالى نفس আছে, এটা আমরা জানি কোরআনে কারীমের ওই আয়াত থেকে, যে আয়াতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, তার কথা সম্পর্কে জানানো হয়েছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলেছিলেন, ওই কথা জানাতে গিয়ে আমরা জানি যে আল্লাহ জাল্লা ওয়া আলার নাফস আছে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলতে যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক। তিনি বলেছিলেন, হে আল্লাহ, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, আমার অন্তঃকরণে কি আছে সেটা তুমি জানো, কিন্তু তোমার অন্তঃকরণে কি আছে সেটা আমি জানি না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ জাল্লা ওয়া আলার নাফস আছে। এই নাফসের কথাটা কোরআনে কারীমে এই আয়াতে সুস্পষ্টভাবে বর্ণিত হয়েছে। এমনিভাবে আল্লাহর নাফস থাকার বিষয়টি হাদিস দ্বারাও প্রমাণিত এবং সালাফে সালেহীনের ইজমা বা ঐক্যমত্যের দ্বারাও প্রমাণিত। কোরআনে কারীম দ্বারা প্রমাণিত তার প্রমাণ আমরা পেলাম এই আয়াতে, হাদিস দ্বারা প্রমাণিত কোরআনে কারীমের অন্য আয়াত আরও আয়াত দ্বারাও এটা প্রমাণিত রয়েছে। যেমন আল্লাহ সূরাতুল আনআমের 54 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমাহ, আল্লাহ তার নিজের নফসের উপরে রাহমাতটাকে আবশ্যকীয় করে দিয়েছেন। তো সূরাতুল আনআমের এই 54 নম্বর আয়াতে এবং এর আগে আমরা যে আয়াতটি সূরাতুল মাঈদার 116 নম্বর আয়াতে যেটা আমরা পড়লাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক, ঈসা আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন। তিনি বলেছিলেন যে আল্লাহ, তোমার অন্তঃকরণে যেটা আছে সেটা আমার অন্তঃকরণে যা আছে তা তুমি জানো, কিন্তু তোমার অন্তঃকরণে কি আছে আমি জানি না। তো এই হলো কোরআনে করিম থেকে এর প্রমাণ, হাদিস থেকে এর প্রমাণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিসে রয়েছে। তিনি বলেছেন যেমন যে যে আল্লাহর হামদ এবং তাসবিহ পাঠ সম্পর্কিত একটি হাদিসে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ পুত্র পবিত্র, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল প্রশংসা তার, আদাদা খালকিহি, সমস্ত সমগ্র সৃষ্টির সমপরিমাণ তাসবিহ এবং হামদ আল্লাহর জন্যে। ওয়া রিদা নাফসিহি, তার তার সন্তুষ্টি পরিমাণ, যদ্বারা তার তিনি তার নাফস সন্তুষ্ট হয়। ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, সহি মুসলিমের এই হাদিসে। তো এখানে আমাদের প্রমাণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া রিদা নাফসিহি, তার নাফসের অর্থাৎ আল্লাহর নাফসের সন্তুষ্টি পরিমাণ। এই পরিমাণ তাসবিহ এবং তাহমিদ প্রশংসা তার জন্য, যদ্বারা তার নাফস আল্লাহর নাফস সন্তুষ্ট হয়। এই হাদিস দ্বারাও আল্লাহর নাফস থাকাটা প্রমাণিত। আর সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এ বিষয়ে তাদের ইজমা রয়েছে যে আল্লাহ জাল্লা ওয়া আলার নাফস রয়েছে, যেভাবে থাকা তার জন্য সমীচীন সেভাবেই আছে। অতএব যে গুণটি বা যে সিফাতটি আল্লাহর জন্য প্রমাণিত কোরআনে করিম দ্বারা, সুন্না দ্বারা এবং সালাফে সালেহীন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের ইজমা দ্বারা, সেই গুণটিকে কোনো ধরনের পরিবর্তন ছাড়া, এই সেই গুণটিকে কোনো ধরনের পরিবর্তন বিবর্তন ছাড়া, তার কোনো আকার আকৃতি নির্ধারণ ছাড়া, তার কোনো সদৃশ বা উপমা নির্ধারণ ছাড়া, কিংবা সেই গুণটিকে অনর্থক সাব্যস্তকরণ ছাড়া, যেভাবে আছে বর্ণিত হয়েছে ঠিক সেভাবেই সেটাকে মেনে নেয়া, এটি এ বিষয়ে সালাফে সালেহীনের ইজমা রয়েছে। সালাফে সালেহীনরাও এটা তাদের ঐক্যমত হলো যে নাফসটা এটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফাত। সুতরাং কোরআন সুন্নাহ এবং ইজমা-এ সালাফ দ্বারা আল্লাহর নাফস থাকার বিষয়টি এবং আল্লাহর যে নাফস নামক একটা গুণ রয়েছে, এই গুণে তিনি গুণান্বিত, সেটা বিশ্বাস করতে হবে। নাফসের কোনো বিকৃত অর্থ করা যাবে না, কিংবা আল্লাহর নাফস নেই এটাও বলা যাবে না, এটার কোনো এই নাফসের কোনো আকার আকৃতি নির্ধারণ করা যাবে না, কিংবা এর কোনো উপমা সদৃশ নির্ধারণ করা যাবে না। পরবর্তী এরপরের যে সিফাতটা সম্পর্কে আলোচনা করেছেন সেটা হচ্ছে আল্লাহ জাল্লা ওয়া আলার আগমন সম্পর্কে, যে আল্লাহ আগমন করেন, আসেন। তো আসা এটা হলো একটা কি সিফাতে ফেআলিয়া, এটা কার্য সম্পর্কিত একটা গুণ, কার্য সম্পর্কিত একটা গুণ, আসা আগমন করা এটা একটা ভার্ব। তো অনেক সময় ভার্বটাও কি হয় একটা গুণ হয়, হ্যাঁ, আসতে পারা, আগমন করা, অবতরণ করা, এই সবগুলোই হলো কার্য, এগুলো হলো কার্য সম্পর্কিত গুণ, সিফাতে ফেআলিয়া, সিফাতে সুবুতিয়া ফেআলিয়া, যেগুলো যে কার্যকর যে সমস্ত বা কার্যকরী কার্য সম্পর্কিত যে গুণাবলীগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত রয়েছে, প্রমাণিত রয়েছে, সেগুলো হলো সিফাতে ফেআলিয়া সুবুতিয়া। তন্মধ্যে একটা গুণ হলো আগমন করা। কোরআনে কারিমের প্রমাণ হচ্ছে আল্লাহ জাল্লা ওয়া আলা আগমন করেন, যেমন সূরাতুল ফজরে ইরশাদ হয়েছে, ওয়াজা রাব্বুক ওয়াল মালাকু সাফফান সাফফা, আপনার রব আগমন করবেন, ওয়াল মালাকু সাফফান সাফফা, এবং ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবেন, এমত অবস্থায় যে ফেরেশতারা সারিবদ্ধ। তারপরে সূরাতুল বাকারার 210 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হালি ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাঈকা ওয়া কুযিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। যে তারা হালি ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, তারা এছাড়া আর কিছুর অপেক্ষা করে না, তারা অপেক্ষা করছে কিসের? আন ইয়াতিয়াহুমুল্লাহ, যে আল্লাহ তাদের নিকট আগমন করবেন। ফি যুলালিম মিনাল গামাম, এই মেঘের ছায়ার আড়ালে আল্লাহ আগমন করবেন, তারা এইটারই অপেক্ষা করছে এবং ফেরেশতাদের আগমনের অপেক্ষা করছে। ওয়াকুদিয়াল আমরু, এবং ফয়সালার বিষয়াদের ফয়সালার অপেক্ষা করছে, অর্থাৎ তাদের ধ্বংসের অপেক্ষা করছে। তো এই আয়াতে দেখা যায় যে আল্লাহ জাল্লা ওয়ালা কি বলছেন, হালি ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, হালি ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, তারা অপেক্ষা করছে আল্লাহর আগমনের। তো এখানে আল্লাহর আগমনের বোঝা গেল যে আল্লাহ আগমন করবেন, তিনি আগমনকারী, এই গুণটা তার জন্য প্রতিষ্ঠিত আছে। তারপরে যেমন এই সূরাতুল আনআমের 158 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, হালি ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাঈকাতু আও ইয়াতিয়া রাব্বুক আও ইয়াতিয়া বা'দু আয়াতি রাব্বিক, তারা এছাড়া আর কিছুর অপেক্ষা করে না যে তাদের কাছে ফেরেশতারা আগমন করবেন, অথবা আপনার রব আগমন করবেন, অথবা তার কোনো নিদর্শন আসবে। এই আয়াতেও দেখা যায় যে আল্লাহর আগমনের কথা বলা হয়েছে। তারপরে যেমন এই যে আয়াতে সূরাতুল ফজরের এই আয়াতে আরো স্পষ্ট, কাল্লা ইদা দুঃখতিল আরদু দাক্কান দাক্কা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমনের কথা বলা হয়েছে। তো এই সব আয়াত দ্বারা প্রমাণিত যে আগমন করা এই যে গুণটা, এই গুণটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রতিষ্ঠিত। হাদিসের মধ্যে, হাদিস দ্বারাও এই গুণটি আল্লাহর জন্য প্রমাণিত সাব্যস্ত হয়, যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসে, বেশ লম্বা হাদিসের একটা অংশ হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা ইযা লাম ইয়াবকা ইল্লা মান ইয়াবুদুল্লাহ আতাহুম রাব্বুল আলামিন, যখন আল্লাহর ইবাদতকারী ব্যতীত, আল্লাহর ইবাদতকারীগণ ব্যতীত আর কেউ থাকবে না, তখনই আল্লাহ তাদের কাছে আসবেন, আতাহুম রাব্বুল আলামিন, তখনই রাব্বুল আলামিন তাদের নিকট আসবেন। তো এই হাদিস দ্বারাও প্রমাণিত হয় যে আল্লাহর আগমন এটা তার একটা গুণ, এবং এটা আল্লাহ আগমন করবেন এটা এটা প্রমাণিত এই বিষয়টি। সালাফে সালেহীনরাও এ বিষয়ে তাদের ঐক্যমত রয়েছে যে আগমন করা আল মাজি এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সিফাত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সিফাত, নাম, গুণাবলী সবগুলোর বিষয়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যে আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি হলো যে আমরা এগুলা যেভাবে বর্ণিত হয়েছে, যেভাবে বর্ণিত রয়েছে, আমরা এগুলোকে সেভাবেই মেনে নেব, সেই অর্থেই মেনে নেব। এর মধ্যে কোনো ধরনের তাহরিফ, তাতিল, তাকিয়িফ অথবা তামসিল করব না, অর্থাৎ বাহ্যিকভাবে যেভাবে বর্ণিত হয়েছে আমরা তার বাহ্যিক অর্থটাকেই আমরা মেনে নেব। আমরা এর কোনো আকার আকৃতি, এর কোনো উপমা উদাহরণ সদৃশ নির্ধারণ করব না, কিংবা আমরা এইটাকে, এই বাহ্যিক অর্থটাকে ভিন্ন অর্থে গ্রহণ করব না, অথবা আমরা এই গুণটাকে অস্বীকার করব না। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের নীতি। এবং এগুলা সবগুলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সব আসমা এবং যত সব সিফাত আছে সবগুলার বিষয়ে এই নীতি প্রযোজ্য। তো আমরা বিশ্বাস করব যেভাবে আগমন করা আল্লাহর শান মুয়াফিক, সেভাবেই আল্লাহ তাআলা আগমন করবেন। আল্লাহর নাফস আছে যেভাবে থাকা তার জন্য সমীচীন, তার শান মুয়াফিক তার নাফস আছে। আল্লাহ অবতরণ করবেন যেভাবে তার অবতরণ করা তার শান মুয়াফিক হবে, সেভাবেই তিনি আগমন করবেন। আমরা এটার যে কীভাবে আগমন করবেন, তার কোনো আকৃতি, তার প্রকৃতি, এগুলা নির্ধারণ করতে যাব না। তো এই যে আগমনের ব্যাপারে একটা বিষয় জানা দরকার, যেটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে এই যে আশা, বা আগমন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে এর সম্বন্ধ, আল্লাহর আগমন যখন বলা হবে তখন এটা দুই প্রকার হয়ে থাকে, একটা হলো মুতলক এবং একটা হলো মুকাইয়্যাদ। অর্থাৎ একটা সাধারণভাবে যদি বলা হয় আল্লাহর আগমন, এটা একটা বিষয়, আর একটা হলো মুকাইয়্যাদ, যে আল্লাহর বিশেষ একটা আগমন। বিশেষ একটা আগমন মানে বিশেষ কোনো কারণে বা বিশেষ কিছু নিয়ে আগমনের কথা যখন আসবে তখন এটা দুইভাবে আসতে পারে। একটা হলো মুতলক, যে একদম স্বাভাবিকভাবে আল্লাহ আগমন করেন, ওয়াজা আর রব্বুক, যেমন এই আয়াতে সাধারণভাবে বলা হয়েছে যে আল্লাহ আসবেন। হ্যাঁ, তো যদি এই আগমনের দ্বারা আল্লাহর রাহমাতের আগমন অথবা তার শাস্তির আগমন এইগুলা কিছু উদ্দেশ্য হয়, তাহলে সেখানে ওইটা স্পেসিফিক্যালি বলে দেয়া হবে, ওইটা স্পেসিফিক এটা উল্লেখ থাকবে যে আল্লাহর কি আসতেছে, আদাব না রাহমা না অন্য কিছু, ওইটা ওই প্রমাণের মধ্যে বর্ণিত থাকবে। আর যদি প্রমাণের মধ্যে এই ধরনের স্পেসিফিক কিছু বর্ণিত না থাকে, শুধুমাত্র এরূপ কিছু বর্ণিত থাকে যে আল্লাহ আসবেন, তাহলে বুঝতে হবে যে এখানে আল্লাহ আসবেন মানে আল্লাহর জাতের আগমন হবে, এখানে অন্য কিছু বলার অবকাশ নেই। আর যদি কিছু বর্ণিত থাকে, একদম উল্লেখ করে, বিশেষভাবে উল্লেখ করে যদি কিছু বর্ণিত থাকে, তাহলে আমরা সেটাই গ্রহণ করব। যেমন যদি থাকে যে আল্লাহর রহমত আসবে, তখন আমরা এটার অর্থ এটাই গ্রহণ করব যে আল্লাহর রহমা আসবে। আল্লাহর আদাব আসবে যদি এই ধরনের কিছু বর্ণিত থাকে, তাহলে আমরা বিশ্বাস পোষণ করব যে আল্লাহর আদাব আসবে। হ্যাঁ, আর যদি স্পেসিফিক কোনো কিছু মেনশনড না থাকে, তাহলে সেক্ষেত্রে যদি জেনারেলি বলা থাকে যে আল্লাহ আসবেন, তাহলে যেখানে মুতলাকান আল্লাহর আগমনের কথা বলা হবে, সেখানে বুঝতে হবে যে আল্লাহর জাতের আগমন। এটাই, যেমন হাদিসের মধ্যে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাত্তা জা আল্লাহু বিররহমাতি ওয়াল খাইর, একটি হাদিসে বর্ণিত যে হাত্তা, এর একটা অংশ হলো হাদিসের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা জা আল্লাহু বিররহমাতি ওয়াল খাইর, যতক্ষণ না আল্লাহ তার করুণা এবং তার কল্যাণ নিয়ে আসবেন। তাহলে এখানে স্পষ্ট বিষয়টা যে আল্লাহ কি নিয়ে আসবেন, আল্লাহর রহমত এবং করুণা আসার কথা, হাত্তা জা আল্লাহু বিররহমাতি ওয়াল খাইরি। তারপরে যেমন কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, আমি তাদের প্রতি কিতাব নিয়ে আসলাম। তো সেখানে কিতাব নিয়ে আগমন করা এটা উল্লেখ আছে, সেখানে আগমনটা কিসের, কি নিয়ে, কিতাব নিয়ে। তো এটা হলো মুতলাকান, আগমনটা হলো মুকাইয়াদান, এখানে মুতলাকান না, ওয়ালাকাদ জিনাহুম বিকিতাবিন, এই যে আগমনটা, এই মজিটা কি মুকাইয়্যাদ, যে ইনাহুম কেন, বি কিতাবিন। এরপরে ওই হাদিসে হাত্তা জা আল্লাহু বিররহমাতি ওয়াল খায়র, এই আশাটা এটা মুতলাকান না, বরং এটা কি মুকাইয়্যাদান, বিশেষভাবে কি নিয়ে আসা, রহমত নিয়ে, খায়র কল্যাণ নিয়ে আসা। তো যেখানে বিশেষভাবে কোনো কিছু নিয়ে আসার কথা থাকবে, সেখানে আমরা ওই বিশেষ কিছুর আগমনের বিষয়টাই আমরা বিশ্বাস করব। আর যেখানে ওই ধরনের কিছু থাকবে না, মুতলাকান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আগমনের কথা বলা হবে, আমরা সেখানে আল্লাহর জাতের আগমন এটাই এই অর্থই আমরা গ্রহণ করব। যেমন এই যে হালিয়া ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, আন ইয়াতিয়াহুমুল্লাহ, এখানে আল্লাহর আগমনের কথা বলা হয়েছে এবং এটা মুতলাকান। সুতরাং এর অর্থ কী হবে, আমরা স্বাভাবিকভাবে বুঝবো যে এটা আল্লাহর জাতের আগমন। ওয়াজা আরব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, সেখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতের আগমন। তো এই হলো এই দুটি সিফাত সম্পর্কে, এবং এগুলা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত কোরআনে কারীম দ্বারা, সুন্নাহ দ্বারা এবং ইজমা ওয়া সালাফ দ্বারা, এই দুইটি গুণে প্রমাণিত। সুতরাং এগুলোকে বিশ্বাস করতে হবে এবং যেভাবে আছে বর্ণিত রয়েছে সেভাবে এগুলোকে বিশ্বাস করতে হবে। কোনো তাহরিফ, তাকিয়িফ, তামসিল, তশবিহ, তাওয়িল, তাতিল কিছুই করা যাবে না। এখানে আরও সামনে বেশ কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেকগুলো সিফাত সম্পর্কে আলোচনা হয়েছে, আসবে ইনশাআল্লাহ। কিন্তু এই সিফাতগুলো সম্পর্কে আমাদের যদি আমরা দুই একটি মূলনীতি আমরা জেনে রাখি তাহলে সবগুলা বুঝাই সহজ হবে, এবং যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সিফাত আমাদের সামনে আসবে তখন এগুলা সম্পর্কে আমরা আর বিভ্রান্ত হওয়ার অবকাশ থাকবে না। এই মূলনীতিগুলা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বেশ সুন্দরভাবে অনেকগুলো মূলনীতি তিনি উল্লেখ করেছেন, তো আমরা এখানে সবগুলো না, যেমন দুই একটা মূলনীতি সম্পর্কেই আলোচনা করব। তাহলে সিফাত সম্পর্কে কোনো ধরনের বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। তন্মধ্যে এই মূলনীতিগুলোর মধ্যে একটা উল্লেখযোগ্য মূলনীতি হল যেটা শেখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলোর যে বাহ্যিক অর্থটা যে বা সিফাত সম্পর্কিত যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলো আমাদের একদিক থেকে এইগুলো আমাদের জানা এবং একদিক থেকে এই এই প্রমাণগুলোর একটা দিক আমাদের জানা এবং একটা দিক আমাদের অজানা। আমরা যেমন বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফস আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন করেন, এই যে দুইটি গুণ আল্লাহর জন্য প্রমাণিত কোরআনে করিমের দ্বারা, সুন্নাহ দ্বারা, ইজমায়ে সালাফ দ্বারা। কোরআনে করিমে যে প্রমাণগুলো দ্বারা বা যে আয়াতগুলো দ্বারা এই বিষয়টি প্রমাণিত, তো এই আয়াতগুলোর মধ্যে দুটি দিক আছে। ওয়াজা আরাব্বুক, যেমন ওয়াজা আরাব্বুক ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, ইয়াওমা ইয়াতি বা'দু আয়াতি রাব্বিক, অথবা এই যে হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম, ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহ, ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামাম। এই যে আল্লাহর ইতিয়ান, আল্লাহর মাজি, এই আয়াতগুলোর দুটো দিক, একটা দিক আমরা জানি এবং একটা দিক আমরা জানি না। এমনিভাবে আরও যতগুলো সিফাত আছে সেই সিফাতগুলো সম্পর্কে কোরআনে করিমের যেগুলো যে প্রমাণগুলো রয়েছে কিংবা হাদিসে যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণ প্রত্যেকটা প্রমাণেরই দুইটা দিক। যেমন এই মাজি বা এই নাফস সম্পর্কে, হ্যাঁ, তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক কাতাবা আলা নাফসিহির রাহমা, হ্যাঁ, এই যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাফসের এই যে গুণটা সাব্যস্ত প্রমাণিত রয়েছে। তারপরে যেমন এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি, এই হাদিস দ্বারা তার নাফস প্রমাণিত। তো যে গুণটা কোরআন এবং হাদিসের যে প্রমাণ দ্বারা প্রমাণিত হবে সেই প্রমাণগুলোর দুটো দিক থাকবে, একটা দিক থাকবে আমাদের জানা এবং একটা দিক হবে আমাদের অজানা, এটাই আমরা বিশ্বাস করব। এটা হলো সিফাতগুলো সম্পর্কে এই মূলনীতিটা আমাদের মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সব সিফাত আছে এই সিফাতগুলোর সপক্ষে যেসব প্রমাণগুলো রয়েছে কোরআনের কিংবা সুন্নার সেই প্রমাণগুলো আমরা বিশ্বাস করব। সেই প্রমাণগুলোর দুটো দিক আছে, একটা দিক হলো আমাদের জানা এবং একটা দিক হলো আমাদের অজানা। জানা দিকগুলো কি? জানা দিক হলো যে ওই প্রমাণের যে বাহ্যিক যে অর্থটা এটা আমাদের জানা, এই প্রমাণের বাহ্যিক অর্থটা আমাদের জানা, কিন্তু এই সিফাতের যে কাইফিয়া এর আকার আকৃতি সেটা আমাদের অজানা। এটা একদম আমাদের সবারই মুখস্থ রাখা দরকার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলো সম্পর্কে বর্ণিত যতসব প্রমাণ আছে সেই প্রমাণগুলোর দুটো দিক, একটা দিক আমাদের জানা থাকবে, একটা দিক আমাদের অজানা থাকবে। জানা দিকটা হলো যে এর বাহ্যিক অর্থটা আমরা জানি, আর অজানা হলো যে এই সিফাতের বা এই গুণের আকার বা আকৃতি সম্পর্কে আমরা অজ্ঞাত, এটা আমাদের অজানা। সুতরাং একদিক থেকে এই প্রমাণগুলো মালুমাতুন লানা, আর একদিক থেকে এইটা আমাদের মজহুলা, আমাদের কাছে এটা আমাদের অজানা। এখন কোন দিক থেকে আমাদের এটা জানা? অর্থের দিক থেকে, বাহ্যিক অর্থটা। বাহ্যিক অর্থটা আমাদের জানা এই কারণেই যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিম নাজিল করছেন কিতাবুন আনজালনাহু ইলাইক মুবারাকুল লিয়াদাব্বারু আয়াতি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। এরপরে যেমন কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো ইরশাদ করেছেন ইন্না জাআলনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, এই কোরআন আরবি কোরআন, এটা জাআলনাহু কোরআনান আরাবিয়্যা, আমি এটাকে আরবি কোরআন বানিয়েছি যাতে করে তোমরা তাআকিলুন, যাতে করে তোমরা বুঝো। এরপরে যেমন সূরাতুন নাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে করিম সম্পর্কে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, আমি আপনার প্রতি কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষকে এটা সুস্পষ্টভাবে মানুষের কাছে বর্ণনা করে দেন যা তাদের প্রতি নাজিল করা হয়েছে, ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, এবং তাতে হয়তো তারা এটা নিয়ে চিন্তা করবে, আশা করা যায় যে তারা চিন্তা করবে। তো এই আয়াতগুলো যেখানে এই আয়াতগুলো দ্বারা যেখানে প্রমাণিত হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে করিম নাজিল করেছেন যাতে মানুষ সেখান থেকে জ্ঞান অর্জন করে সেটা বুঝে সেটা নিয়ে চিন্তা করে, তো যে বিষয়টা যদি এটার অর্থই না বোঝা যায় তাহলে এটা নিয়ে চিন্তা করার বা এটা বোঝার কোনো প্রশ্ন আসে না। কোনো বিষয় নিয়ে যদি চিন্তা ফিকির করতে হয় কিংবা কোনো কিছু বুঝতে হয় তার থেকে জ্ঞান নিতে হয় তাহলে অবশ্যই তার অর্থটা বুঝতে হবে। সুতরাং এই কথা এই আয়াতগুলো দ্বারা কী প্রমাণিত হয় যে যেহেতু কোরআনে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন যাতে মানুষ এর দ্বারা এর থেকে জ্ঞান অর্জন করে এটা বুঝে উপলব্ধি করে এটা নিয়ে চিন্তা ভাবনা করে, কোনো কিছু বুঝতে হলে এটা থেকে জ্ঞান নিতে হলে এটা নিয়ে চিন্তা ভাবনা করতে হলে অবশ্যই তার অর্থটা তাকে বুঝতে হবে। এখন যদি কোরআনে করিমের যেমন ওয়াজা আরাব্বুক, ওয়াজা আরাব্বুক কোরআনে করিমের এই আয়াত যে আল্লাহ আগমন করলেন, যদি এর বাহ্যিক অর্থটা যদি আমরা না বুঝি বা এটাকে গ্রহণ না করি কিংবা বাহ্যিক অর্থটা যদি অবোধগম্য হয় তাহলে এটা কী করে বলা যাবে যে কোরআন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়ালিয়াতাযাক্কারা উলুল আলবাব, কিংবা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লাআল্লাকুম তাআকিলুন ইন্না জাআলনাহু কোরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন, অথবা কীভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজ্জিলা ইলাইহিম ওয়ালাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যদি এর অর্থটাই না বোঝা যায় তাহলে কীভাবে তারা তাফাক্কুর করবে, কীভাবে তারা এটা এটা বুঝবে, হ্যাঁ কীভাবে তারা তাজাক্কুর করবে, স্মরণ করবে। সুতরাং বোঝা গেল কি যে কোরআনে করিমের বাহ্যিক অর্থটা এটা বোধগম্য, এটা বোধগম্য, যারা আরবি বুঝবে তারা এটার বাহ্যিক অর্থটা বুঝতে পারবে। সুতরাং কোরআনে করিমের বাহ্যিক অর্থটা গ্রহণ মানে এটা কি বোধগম্য, এটা অবোধগম্য না, এটা অজানা না। এবং এমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব কি, মানুষকে সুস্পষ্টভাবে বর্ণনা করে দেয়া, জানিয়ে দেয়া। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষাও যদি এটা বোধগম্য না হয়, এটা যদি জানা না থাকে এর অর্থ, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেটুকু মানুষকে বুঝালেন সেটা মানুষ কি করে বুঝবে। বিষয়টা হলো যে আমরা বললাম কোরআন এবং সুন্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কিত যে প্রমাণগুলো রয়েছে সেই প্রমাণগুলোর বাহ্যিক অর্থ এটা কি, মালুম, এটা জানা, বাহ্যিক অর্থটা এটা জানা। এখন এই যে জানা এটা কিভাবে বললাম, যদি আমরা বলি যে কোরআন এবং সুন্নাতের বাহ্যিক অর্থগুলো কেউ বুঝতে পারবে না, এটা অবোধগম্য, এগুলো কারো জানা নেই, তাহলে এই যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরআন নাজিল করেছেন মানুষ তা থেকে জ্ঞান অর্জন করবে, সেটা উপলব্ধি করবে, তা নিয়ে চিন্তা ফিকির করবে, এটা থেকে নসিহা গ্রহণ করবে, তো এটার অর্থই যদি সে না বুঝে তাহলে কীভাবে এর থেকে নসিহাত গ্রহণ করবে, এটা কী করে বুঝবে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার ভাষা বা অর্থটা যদি এটা অবোধগম্য হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কেন নির্দেশ দেওয়া হলো যে তিনি সুস্পষ্টভাবে মানুষের কাছে এগুলো বর্ণনা করেন। তার বর্ণনার অর্থটাই যদি আমরা না বুঝি তাহলে তার বর্ণনা করার মানে কি হতে পারে, কোনো মানে, অর্থহীন। সুতরাং বোঝা গেল যে কোরআন এবং সুন্নতের যে বাহ্যিক অর্থ এটা কি, এটা সবার জানা বিষয়, এটাকে কেউ অস্বীকার করতে পারবে না, এবং এইটুকু বলতে পারবে না যে কোরআনে ওয়াজা আরব্বু এটা এর অর্থ আমরা বুঝতেছি না, আল্লাহ আগমন করবেন এর অর্থ আমরা বুঝতেছি না, যে কি কিভাবে আগমন করবেন বা এই আগমন করার অর্থটা কি এটা আমরা বুঝতেছি না, এই কথা যদি কেউ বলে তাহলে তার এটা এই দাবি এটা গ্রহণযোগ্য হবে না। কেন? যা আরব্বুক, আমাদের কাজ কি বাহ্যিক অর্থটাকে গ্রহণ করা, বাহ্যিকভাবে এখানে যা আর অর্থ হলো আগমন করা, আমরা সেই আগমন করার অর্থটাই গ্রহণ করব, যে আল্লাহ আসবেন, আল্লাহর আগমন ঘটবে, আল্লাহ আগমন করবেন। সুতরাং এই ক্ষেত্রে এটা বলা যাবে না যে যা আ এই যা আর অর্থ আগমন করা না আর কিছু আমরা বুঝতেছি না, কিংবা আল্লাহর নাফস, হ্যাঁ তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, এই আয়াতে নাফস বলতে কি বোঝানো হয়েছে আমরা এর অর্থ জানি না, এই দাবি করা যাবে না। কারণ যদি বলা হয় আমরা অর্থ জানি না তাহলে কোরআনকে নাজিল করা হয়েছে কেন? যদি তার অর্থ যদি না বোঝা হয়, এইভাবে আরও যেসব আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিভিন্ন সিফাত বর্ণিত রয়েছে সেই সব আয়াতগুলো সম্পর্কে যদি এইভাবে বলা হয় যে আমরা এই সিফাতগুলো সম্পর্কে বা এর অর্থ আমরা কিছু বুঝতেছি না, তাহলে এর অর্থ হলো যে কোরআনে করিমের যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে কোরআন নাজিল করা হয়েছে তাদব্বুরের জন্য, তাফক্কুরের জন্য, এটা বোঝার জন্য, এটা 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 থেকে নসিহা গ্রহণ করার জন্য, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথাগুলো কি অনর্থক? অর্থই বুঝতেছে না সে, এটা এটা থেকে নসিহা কি গ্রহণ করবে? সুতরাং যারা এরূপ দাবি করবে এটা কি, তাদের এই দাবিটা সম্পূর্ণ একটা ভুল এবং অনর্থক দাবি, এবং কোরআনে করিমের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অপবাদ আরোপের সামিল। সুতরাং যুক্তির দিক থেকে এবং দলিল উভয় দিক থেকেই যারা এরূপ দাবি করে যে সিফাত সম্পর্কিত যেসব আয়াত রয়েছে কিংবা যেসব সুন্নার মধ্যে সিফাত সম্পর্কিত যেসব সুন্নার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেসব সিফাত বর্ণিত রয়েছে, আমরা ওই প্রমাণগুলোর অর্থ বুঝি না, এইগুলোর অর্থ অবোধগম্য, এরূপ যারা দাবি করে তাদের দাবিটা সম্পূর্ণ অমূলক, অনর্থক এবং ভ্রান্ত দাবি। এই কথাটা এটা বিশেষ করে এই কারণে আমাদের এই বিষয়টা মনে রাখতে হবে যে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি মুশাববিহা সম্পর্কে, কিংবা আহলুত তাআতিল, আহলুত তাকইফ, যারা মুমাসসিলা, মুশাববিহা, মুআউ্বিলা, মুআত্তিলা, এই এই সম্প্রদায় সম্পর্কে। কিন্তু এখানে আরেকটা সম্প্রদায় আছে আল্লাহর সিফাত সম্পর্কে পথভ্রষ্ট, বিভ্রান্ত আরেকটা দল রয়েছে, এরা এরা হলো কারা? মুফাউ্বিজা, যারা বলে যে আমরা এর অর্থ জানি না, ওয়াজা আরব্বুক আল্লাহ, যা আরব্বুক আল্লাহর আগমন আমরা এটা বুঝি না, এই যা আর অর্থটা কি আল্লাহু আলাম। তারপরে আন-নাফস, তাআলামু মা ফি নাফসি ওয়ালা আ'লামু মা ফি নাফসিক, আল্লাহর নাফস এটা আমরা বুঝি না, নাফস কি, এখানে নাফসের অর্থ কি আল্লাহু আলাম। আল্লাহ দুনিয়ার আকাশে অবতরণ করেন, এই যে নুজুল, এই নুজুলটা আমরা বুঝি না, এই নুজুলের অর্থ কি। এমনিভাবে যতগুলো আয়াত, যতগুলো সিফাত আছে সেই সিফাতগুলো সম্পর্কে, হ্যাঁ, কিংবা আল্লাহর অনেকগুলো নাম এবং গুণাবলী দুটো সম্পর্কে, কিংবা নাম সম্পর্কে, কিংবা গুণাবলী সম্পর্কে, কিংবা কিছু গুণাবলী সম্পর্কে যারা এরূপ কথা বলে যে এগুলোর অর্থ আমাদের জানা নেই আল্লাহু আলাম, বাহ্যিকভাবে তাদের এই কথাটুকু দেখে তাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অন্তর্ভুক্ত মনে করা অনেকে মনে করতে পারে, কিন্তু প্রকৃত অর্থে এরা কি আহলুল বাতিল। এরূপ কথা যারা বলে তাদের কথায় বাহ্যিকভাবে কেউ প্রতারিত হতে পারে যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই সিফতগুলোর কোনো আকার আকৃতি নির্ধারণ করব না, এইগুলার কোনো সদৃশ সাব্যস্ত করব না, উপমা দেব না, হ্যাঁ এইগুলার অর্থ আল্লাহু আলাম। এই কথাটা শুনে অনেকে বিভ্রান্ত হতে পারে এই দল সম্পর্কে, বা মনে করতে পারে যে তারা কি সত্যপন্থী, কিন্তু প্রকৃত অর্থে এরা সত্যপন্থী না, এরা পথভ্রষ্ট। তার কারণ কি, যে যখন কেউ বলবে যে এই আয়াতগুলোতে বর্ণিত সিফাতের অর্থ আমরা বুঝি না আল্লাহু আলাম, তাহলে তো কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে, যেখানে আল্লাহর পরিচয়ের জন্যই তো এই রিসালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মূল উদ্দেশ্য কি? মানব জাতিকে আল্লাহ তাআলার সাথে পরিচয় করিয়ে দেয়া, আল্লাহর জাত এবং সিফাতের সাথে পরিচয় করিয়ে দেয়া, আল্লাহর আয়াতের সাথে পরিচয় করিয়ে দেয়া। তো এখানে একটা উল্লেখযোগ্য অংশ যেটা, যেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, সেই সিফাত সম্পর্কিত অসংখ্য আয়াত রয়েছে। এখন যদি বলা হয় যে এই সিফাতগুলোর অর্থ কিছু বুঝে যায় না, তাহলে বোঝা গেল কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় একটা বড় অংশই কি, মানুষের অবোধগম্য, এটার অর্থ আল্লাহ তাআলাই জানেন। তাহলে কোরআনে করিমের অসংখ্য আয়াত এগুলো কি অনর্থক সাব্যস্ত হয়ে যাবে। এবং এরই সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে কথাগুলো, যে আমি কোরআন নাজিল করেছি যাতে মানুষ এটা এটা নিয়ে চিন্তা গবেষণা করবে, মানুষ এটা থেকে নসিহা গ্রহণ করবে, মানুষ এগুলো থেকে জ্ঞান অর্জন করবে, এই কথাগুলো সব কি হয়ে যাচ্ছে, অনর্থক হয়ে যাচ্ছে। তাহলে এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একটা অপবাদ আরোপের শামিল। আল্লাহ বলতেছেন যে এগুলা দ্বারা কোরআন নাজিল করেছি আরবি ভাষায় যাতে মানুষটা কি করতে পারে, এর থেকে নসিহা গ্রহণ করতে পারে। এবং তারা বলতেছে যে এইগুলার এই এই আয়াতগুলো এগুলার কি অর্থ আল্লাহু আলাম, অর্থাৎ মানুষ জানে না, এগুলার অর্থ আল্লাহই জানেন, কেবল আল্লাহই জানেন। তাহলে তাদের এই দাবি পরোক্ষভাবে, শুধু পরোক্ষভাবে না, এটা প্রত্যক্ষভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে একটা অপবাদ আরোপের শামিল। কেন? এই কারণে যে যদি মানুষ অর্থই না বুঝতে পারে, তাহলে সে কিভাবে আল্লাহ কি করে বললেন যে এটা এটা কি, এটা থেকে সে নসিহা গ্রহণ করবে কিংবা এটা থেকে সে জ্ঞান অর্জন করবে, এটা এটা সঠিক হতে পারে না। সুতরাং তাদের এই দাবিটি বাতিল, এবং এটা আল্লাহ জাল্লা ওয়া আলার উপরে অপবাদ আরোপের শামিল। অতএব মুফাউজাদের যে যারা এরূপ কথা বলে যে এর অর্থ, এই সিফাতগুলোর অর্থ আল্লাহ তাআলা জানেন, আমরা জানি না, তাদের এই দাবিটা খুবই মারাত্মক, খুবই মারাত্মক। কারণ বাহ্যিকভাবে অনেকে তাদের এই কথা দেখে বা এই কথা শুনে তাদেরকে হকপন্থী মনে করতে পারে। কেউ মনে করতে পারে যে না, তারা তো তাকিয়ফ করতেছে না, তারা তামসিল করতেছে না, তারা তাশবিহ করতেছে না, তারা তাওয়িল করতেছে না, তারা একটা নিরাপদ হয়ে আল্লাহু আলাম বলতেছে। কিন্তু এই আল্লাহু আলাম বলা এই ক্ষেত্রে এটা যে কত জঘন্য এবং কত মারাত্মক একটা বিভ্রান্তি, হ্যাঁ, এইটা ওই অন্যান্য যারা তশবিহ করে কিংবা যারা তামসিল দেয় তাদের গুমরাহী থেকে এই গুমরাহীটা আরো ভয়ানক। কারণ কি, যে এর দ্বারা একদিকে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে অপবাদ আরোপ করা হচ্ছে, ঠিক তেমনিভাবে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অপবাদ আরোপ করা হচ্ছে, যে রসুল এমন কথা বলেছেন আল্লাহর সিফাত সম্পর্কে যেটা মানুষ বুঝেনি, যেটার অর্থ অবোধগম্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু বলেছেন যেটা মানুষ বুঝতেছে না, আবার তিনি বলতেছেন সেটা যেন মানুষ চিন্তা ফিকির করে, তো যেটার অর্থ বুঝতেছে না সেটার সেটা নিয়ে চিন্তা ভাবনা করার জন্য বলেছেন। এরপরে যেটা, যে যদি এইভাবে বলা হয় তাহলে দেখা যাবে যে সত্যের, সত্য গ্রহণের পথ কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সত্য গ্রহণের পথ বন্ধ হয়ে যাবে। যে কোরআনে করিমের যে আয়াতগুলো আছে সেই আয়াতগুলোর কোনো, যখন আপনি কোনো বিষয়ে, হ্যাঁ, কোরআন থেকে কোনো দলিল দিতে যাবেন, তখনই তারা বলবে এটার অর্থ আমরা জানি না, আল্লাহু আলাম। সুতরাং যে অর্থ আমাদের জানা নেই, এটা দিয়ে কোনো দলিল কে প্রমাণ পেশ করা যাবে না। তখন কোরআনে করিমকেই তারা কি করতেছে, পরোক্ষভাবে কোরআনে করিমকেই তারা অনর্থক সাব্যস্ত করতেছে। যখনই সত্য কোনো বিষয়ে তাদেরকে কোরআন থেকে কিংবা সুন্নাহ থেকে কোনো প্রমাণ দেওয়া হবে, তখনই তারা বলবে যে এর অর্থ আমরা জানি না, আল্লাহু আলাম। সুতরাং যার অর্থ জানা নেই, যে বিষয়ে অর্থ, যার যে যে কথাটির অর্থ জানা নেই, সে বিষয়টা তো প্রমাণ হতে পারে না। অতএব সত্যকে অ্যাভয়েড করার, সত্যকে ডিনাই করার যে একটা সহজ পন্থা হলো তাফউইজ, আল্লাহু আলাম বলা। আল্লাহু আলাম আমরা কোন ক্ষেত্রে বলবো, বিশেষ করে এই যে সিফাতের ক্ষেত্রে আমরা বলবো যে এর বাহ্যিক অর্থটা আমরা গ্রহণ করব, আর তার কাইফিয়া সম্পর্কে বলবো আল্লাহু আলাম, যে এইটা এই কি আকৃতিটা কি, আল্লাহর হাত, আল্লাহর মুখমণ্ডল, আল্লাহর নাফস, হ্যাঁ, তারপরে আল্লাহর আঙ্গুল, হ্যাঁ আল্লাহর পা, আল্লাহর আগমন, আল্লাহর অবতরণ, এই সব বিষয়গুলো, এগুলা এই যে সিফাতগুলার কাইফিয়ত, এটার ধরন প্রকৃতি, এগুলা সম্পর্কে আমরা বলবো আল্লাহ আলাম। কিন্তু তার বাহ্যিক অর্থ আল মাজি, আল ইতিয়ান, আল নুজুল, আল ওয়াজ, আল ইয়াদ, আল ইসবা, আল কদম, এই আল্লাহ সুবহান তাআলার যত সব সিফাত রয়েছে এর বাহ্যিক অর্থটা আমরা অবশ্যই গ্রহণ করব। সেই বাহ্যিক অর্থের ক্ষেত্রে যদি কেউ বলে যে এর অর্থ কি আমরা জানি না, আল্লাহ আলাম, তাহলে এটা হবে চরম গুমরাহি, এটা কখনো বলা যাবে না। এই হলো যে এই এই কথাগুলো শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাঁর এই যে কিতাব আল আকাল ওয়ান নখল গ্রন্থে মুফাউজাদেরকে তিনি এভাবেই রদ করেছেন। এবং এটাই আসলে মুফাউজাদের ক্ষেত্রে সবচেয়ে সুন্দর কথা, এটাই তাদের প্রত্যাখ্যান করতে যে এটাই হচ্ছে সবচেয়ে যুক্তি এবং দলিল নির্ভর কথা। এগুলোই আমাদের আহলে সুন্নাহ বল জামায়াতের আমাদের নীতি হলো। প্রথম যে নীতিটা আমরা বললাম যে আল্লাহর আয়াত, আল্লাহর সিফাত সম্পর্কে যে সমস্ত আয়াত কিংবা যে সমস্ত হাদিস বর্ণিত রয়েছে এগুলার একটা দিক আমাদের জানা, মানে তার বাহ্যিক অর্থটা। আর দ্বিতীয় হলো যে একটা দিক হলো অজানা, সেই অজানা দিকটা হলো তার আকৃতি এবং প্রকৃতি, সেটা কেমন সেটা আল্লাহ আলাম। সুতরাং এই ক্ষেত্রে অর্থের সম্পর্কে, অর্থ সম্পর্কে আল্লাহ আলাম যেটা আহলে তাফউজরা বলে থাকে, এটা হলো একটা চরম গুমরাহি, একটা মানে পথভ্রষ্টতা। এবং আহলে তাফউজরা অন্যান্য যারা আছে আসমা এবং সিফাতের ব্যাপারে পথভ্রষ্ট অন্যান্য যে দলগুলো আছে তাদের থেকেও আহলে তাফউজের কথাগুলো অনেক বেশি মারাত্মক। এখন দ্বিতীয় আরেকটা বিষয় আমাদের শর্টকাট পাবে মনে রাখা দরকার, যে এই যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের নীতি, অনুসৃত নীতি, যেটা আল্লাহর আসমা এবং সিফাতের ব্যাপারে যে আমরা তার বাহ্যিক অর্থটাকে গ্রহণ করব। এখন প্রশ্ন হতে পারে যে বাহ্যিক অনেক সময় দেখা যায় যে একটা শব্দের, আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে, তো আমরা এই ক্ষেত্রে কোন অর্থটাকে গ্রহণ করব? আরবি একটা শব্দের অনেকগুলো অর্থ হতে পারে, সেখান থেকে আমরা কোন অর্থটাকে গ্রহণ করব, এটা একটা উল্লেখযোগ্য বিষয় এবং এটা আমাদের মনে রাখা দরকার খুব ভালো করে। যেহেতু আমাদের নীতি হলো আমরা বাহ্যিক অর্থটা গ্রহণ করব, এখন দেখা যায় যে একটা শব্দের, একই শব্দের বাহ্যিক দুইটা তিনটা অর্থ হতে পারে, সেইগুলো থেকে আমরা কোনটাকে গ্রহণ করব? এর উত্তর হলো যে বাহ্যিক যে অর্থের দিকে প্রথমত জেহেন কি করে যায়। যদি একটা অর্থের বাহ্যিক দুটো বা দুটো অর্থ থাকে, তাহলে সেই দুটো অর্থের মধ্যে প্রথমত একদম ফার্স্ট যে অর্থটা মানুষের ব্রেন বুঝে, সেই অর্থটাকেই আমরা গ্রহণ করব। যেমন মনে করেন কদম, কদমনের অর্থ কি? পা। আবার হয়তো কদমনের অর্থ হতে পারে যে নিচের দিকটা, নিচের দিক। আমি এটা উদাহরণস্বরূপ বলছি, কদমনের অর্থ একটা পা, একটা হলো হয়তো নিচের দিকটা বোঝায়। আচ্ছা, এখন যখন দুইটাই কিন্তু হয়তো তার বাহ্যিক অর্থ, আমরা ধরে নিলাম যে দুইটাই তার বাহ্যিক অর্থ, এই দুইটার মধ্যে প্রথমত কদম বলতে জেহেন প্রথমেই কোন অর্থটাকে গ্রহণ করে সেটা দেখতে হবে এবং ওইটাকেই গ্রহণ করতে হবে। যেমন কুফরুন, কুফরুনের একটা অর্থ হলো অস্বীকার করা, আর একটা অর্থ হলো কুফরুনের লুকানো, গোপন করা, দুইটাই কিন্তু তার বাহ্যিক অর্থ। কোন অর্থটাকে আমরা গ্রহণ করব? প্রথম যে অর্থটার দিকে আমাদের জেহেন যাবে ওইটি। এখন দেখা যায় যে এই উভয় ক্ষেত্রেই কদম বলতে প্রথমেই কী বোঝায়, যখনই কাউকে আরবি জানা কোনো লোককে কদম বলবেন তখন সে প্রথমেই বুঝবে যে এটা কি পা। আরবি জানা কোনো লোককে যখনই আপনি বলবেন কুফুর তখনই তার কি যাবে যে এটাকে অস্বীকার করা, আল্লাহ নিয়ামতকে অস্বীকার করা কিংবা আল্লাহকে অস্বীকার করা, এইদিকেই তার জেহেনটা যাবে। সুতরাং বাহ্যিক অর্থের মধ্যে আমরা ওই অর্থটাকে গ্রহণ করব যে অর্থের দিকে প্রথমেই একজন মানুষের যে অর্থটা একজন লোক প্রথমেই বুঝবে ওই অর্থটাকে আমরা গ্রহণ করব। কারণ কোরআন এবং সুন্নার মধ্যে এমন অনেক অসংখ্য শব্দ রয়েছে যে শব্দগুলার একাধিক অর্থ আছে। হ্যাঁ, তো এইটা শব্দের এই শব্দের তার পারিপার্শ্বিকতা, হ্যাঁ তার প্রেক্ষাপট, এই সবগুলো মিলিয়ে যে অর্থটা প্রথমে বোঝা যাবে সেই অর্থটাকেই আমাদের গ্রহণ করতে হবে। বাস্তবতা, পারিপার্শ্বিকতা এবং প্রেক্ষাপট, এই সবগুলো বিবেচনায় সর্বপ্রথম যে অর্থটা বোঝা যাবে বা প্রথমত যে অর্থের দিকে মনটা যাবে, ব্রেন যাবে, ওই অর্থটাকেই গ্রহণ করতে হবে। যেমন শেখ হুসাইমিন রাহেমাহুল্লাহ উদাহরণ দিয়েছেন, যেমন আল খারিয়া একটা শব্দ, খারিয়ার অর্থ হলো কি, ভিলেজ বা গ্রাম, জনপদ। কিন্তু এই খারিয়াটাই আবার অনেক সময় এই খারিয়া দ্বারা, এই ভিলেজ দ্বারা জনপদবাসী বা গ্রামবাসীকেও বুঝায়। একই শব্দ অর্থ হতে পারে কি, একই শব্দ দ্বারা দুটি অর্থ বোঝা যেতে পারে। তন্মধ্য থেকে প্রেক্ষাপট, পারিপার্শ্বিকতা, বাস্তবতা, এইগুলো বিবেচনায় প্রথম যে অর্থটা আপনার ব্রেইন বা আপনার মস্তিষ্ক প্রথম যে অর্থটাকে অর্থের দিকে যাবে ওই অর্থটাকেই গ্রহণ করতে হবে। যেমন এই কারিয়া, কারিয়া সম্পর্কে কোরআনে কারিমে যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়া ইম মিন কারিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাতি আও মুআযিবুহা আযাবান শাদীদা, যে এমন কোন গ্রাম নেই যে কিয়ামতের আগে আমি তাকে আমি ধ্বংস করব না অথবা আমি তাকে প্রচণ্ড শাস্তি দেব না, এমন কোনো কারিয়া নেই, এমন কোনো গ্রাম নেই, এমন কোনো জনপদ নেই। এখন এখানে কারিয়াতুনের অর্থটা কি, বাহ্যিক অর্থটা হলো দেখা যায় যে কারিয়াতুন অর্থ হলো ভিলেজ বা গ্রাম বা একটা জনপদ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন এমন কোনো জনপদ নেই যে জনপদকে আমি কিয়ামতের আগে আমি ধ্বংস করব না অথবা আমি সেটাকে মারাত্মক শাস্তি দেব না, এমন কোনো জনপদ নেই। আবার এই কারিয়া সম্পর্কে যেমন কোরআনে কারিমের অন্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ইন্না মুহলিকু আহলি হাদিহিল কারিয়া, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যেসব ফেরেশতারা এসেছিলেন তারা বললেন ইন্না মুহলিকু আহলি হাদিহিল কারিয়া, আমরা অবশ্যই এই গ্রামবাসীকে ধ্বংস করব, আমরা এই গ্রামবাসীকে ধ্বংস করব, আহলি হাদিহিল কারিয়া। তো এখানে কারিয়াতুন আমরা কি অর্থ গ্রহণ করব, একটাতে দেখা গেল যে কারিয়াতুন, সেখানে কারিয়াতুন বলতে গ্রাম বোঝানো হয়েছে, আবার দেখা যায় যে এই কারিয়া দ্বারা আহলুল কারিয়া বোঝানো হয়েছে। তো এটা প্রেক্ষাপটই বলে দেবে যে কোনখানে কোন অর্থ, ইন্না মুহলিকু আহলি হাদিহিল কারিয়া, এখানে কারিয়া না আহলুল কারিয়া যারা তাদেরকে ধ্বংস করার কথা বলা হয়েছে। এরপরে যেমন আপনি যেমন একটা একটা বিষয় আমরা আপনি বললেন সনাআতু হাযা বিয়াদি, এটা আমি আমার হাতে বানিয়েছি, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমা খালাকতু বিয়াদাই, যেটা আমি আমার উভয় হস্ত দিয়ে বানিয়েছি। এখন এই দুই জায়গাতেই ইয়াদ, একটা হলো মখলুকের সৃষ্টির হাত আর একটা হলো সৃষ্টিকর্তার হাত, এই দুইটা কি সমান, দুইটা সমান হতে পারে না। সুতরাং একই শব্দ ইয়াদ, দুটেই কিন্তু ইয়াদ। আপনি বললেন যে আমার হাত, আর একটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত, তো দুটোই কিন্তু হাত, কিন্তু দুই হাত কিন্তু সমান না। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বলা হবে, তখনই বুঝতে হবে যেহেন ওইদিকেই যেতে যায় যে এটা কি খালিক, খালিকুল কাউনের হাত। আর আপনি যখন বলবেন লিমা সানাইতু বিয়াদি আও বিয়াদাইয়া, তখন বুঝতে হবে যে এটা একটা মখলুকের, একটা সৃষ্টির হাত, এবং দুইটা হাত যে সমান না, এটা একটা জেহেন খুব সহজেই এটা কি করতে পারে, ক্যাচ করতে পারে। কেউ এটুকু মনে করবে না যে এখানে দুইটাই কি বলা হয়েছে, হাত বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লিমা খালাকতু বিয়াদাইয়া, আর জায়েদও বলল লিমা সানাইতু বিয়াদাইয়া। তো কমন সেন্স আছে, এরব কোনো লোক এটুকু বলবে না যে দুইটা হাতই সমান। সে তখনই তার জেহেন ওইদিকে যাবে যে একটা হচ্ছে যে হাতের কথা বলা হয়েছে যেখানে, ওই হাত হচ্ছে খালিকুল কাউনের হাত, জগতের মহান সৃষ্টিকর্তার হাত, আর একটা হচ্ছে একটা ক্ষুদ্র মখলুকের হাত, আল্লাহর সৃষ্ট একটা মখলুকের হাত। যেমন যারা আরবি জানেন তারা বুঝবেন, যেমন মা ইন্দাকা ইল্লা যাইদুন, একটা কথা বললেন মা ইন্দাকা ইল্লা যাইদুন, খেয়াল রাখবেন যে এখানে কি শব্দগুলো ব্যবহার করা হয়েছে, মা ইন্দাকা ইল্লা যাইদুন। আর আরেকজন বলল মা যাইদুন ইল্লা ইন্দাক, মা যাইদুন ইল্লা ইন্দাক, মা ইন্দাকা ইল্লা যাইদুন। যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে মা ইন্দাকা ইল্লা যাইদুন, এখানে যে যে শব্দগুলো বলা হয়েছে ওই সেম শব্দগুলোই ওইখানেও, মা যাইদুন ইল্লা ইন্দাক, ওই ওয়ার্ডগুলোই ওইখানে আছে, একটু আগপিছ হয়েছে আর কিছু না, একটু উলট পালট হয়েছে আর কিছু না। কিন্তু এই সামান্য উলট পালটের কারণে, শব্দ ঠিক আছে কিন্তু সামান্য উলট পালট হওয়ার কারণে, আগপিছ হওয়ার কারণে, এখানে অর্থের মধ্যে একটা বিরাট তফাত দেখা দিছে। মা ইন্দাকা ইল্লা যাইদুন, এর অর্থ কি, তোমার কাছে জায়েদ ছাড়া আর কেউ নেই, তোমার কাছে জায়েদ ছাড়া আর কেউ নেই। আর ওই একই ওয়ার্ডগুলো দ্বারা আরেকটা বাক্য গঠিত হয়েছে মা যাইদুন ইল্লা ইন্দাক, কিন্তু একটু আগপিছ করা হয়েছে, কিন্তু তাতে অর্থ কি দাঁড়ালো, তোমার কাছে জায়েদ ছাড়া আর কেউ নেই। প্রথমটার অর্থ হলো তোমার কাছে, না প্রথমটার অর্থ হলো তোমার কাছে একমাত্র জায়েদই আছে, তোমার কাছে কেবলমাত্র জায়েদই আছে, জায়েদ ছাড়া তোমার কাছে আর কেউ নেই। আর দ্বিতীয়টির অর্থ হলো ওয়ামা মা যাইদুন ইল্লা ইন্দাক, যে জায়েদ তোমার কাছে ছাড়া অন্য কোথাও নেই, জায়েদ তোমার কাছেই আছে, জায়েদ তোমার কাছেই আছে। এই কথা দ্বারা কি বোঝা যায়, যে জায়েদ আর কোথাও নেই, সে আমার কাছে আছে, কিন্তু আরো অন্যান্য লোকও আমার কাছে থাকতে পারে, ওইটাকে কিন্তু অস্বীকার করা হচ্ছে না। জায়েদের কথা বলা হচ্ছে যে সে অন্য কোথাও নেই, মা যাইদুন ইল্লা ইন্দাক, জায়েদ তোমার কাছেই আছে। তাহলে বোঝা গেল জায়েদ অন্য কোথাও নেই, সে আমার কাছে আছে, আর জায়েদের সাথে সাথে অন্য লোকও আমার কাছে থাকতে পারে, এটাকে অস্বীকার করা হয়নি। কিন্তু প্রথম কথাটি মা ইন্দাকা ইল্লা যাইদুন, তোমার কাছে জায়েদ ছাড়া কেউ নেই, এতে কি বোঝা গেল যে আমার কাছে জায়েদ ছাড়া অন্য কেউ নেই। তো দেখেন যে একই আলফাজ, একই আলফাজ দ্বারা গঠিত দুইটা বাক্য, লাভস কিন্তু সমানই, ওয়ার্ড সমানই, কিন্তু ওই একটু আগপিছু হওয়ার কারণে কিন্তু অর্থের মধ্যে অনেক পার্থক্য দেখা দিল। সুতরাং ওয়ার্ডটা কোনো লাভস শোনার সাথে সাথে, কোনো বাক্য শোনার সাথে সাথে ওইটার যে অর্থের দিকে, তার বাস্তবতা বিবেচনায়, হ্যাঁ প্রথমত যে অর্থটা বোঝা যাবে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তারাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে ওই অর্থটাই, বাহ্যিক ওই অর্থটাই গ্রহণ করেন যে অর্থটা প্রথম বোঝা যায়। বাস্তবতা প্রেক্ষাপট যেমন আরবি শব্দের তার তরকিব, তার গঠন প্রকৃতি, এই সব মিলিয়ে প্রথম যে অর্থটা বোঝা যাবে ওই অর্থটাই গ্রহণ করেন। হতে পারে যে এটার বাহ্যিক দুইটা অর্থ হতে পারে, যেমন আমরা অনেক সময় বলি যেমন যে বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, বাংলাদেশের অবস্থা খুবই খারাপ, এর মানে কি? বাহ্যিক অর্থটা কি? এখানে কেউ কি আপনারা বাহ্যিক অর্থ গ্রহণ করবেন? যদিও বাংলাদেশ বলতে কি বোঝা যায়, 56,000 বর্গ মাইলের একটা ভূখণ্ড। এখন 56,000 যে বাংলাদেশের অবস্থা খারাপ, তার মানে কি এই 56,000 ভূখণ্ডের কোনো জ্বর কাশি সর্দি হয়েছে? না, যখনই এই কথা বলা যাবে তখনই যে কেউ বুঝবে, যার মধ্যে সালিমুল ফিতরা বা মানে সাধারণ জ্ঞান বুদ্ধি যার মধ্যে আছে, সে বুঝবে যে এই 56,000 বর্গ মাইলের অধিবাসী যারা তাদের অবস্থা খুবই খারাপ। কেউ এটুকু বুঝবে না যে এই ভূখণ্ডের অবস্থা খারাপ। এইভাবে যে বাহ্যিক অর্থটার প্রতি অর্থটা প্রথম বোঝা যাবে, বাস্তবতা প্রেক্ষাপট এইসব বিবেচনায় ওই অর্থটাকেই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসমা এবং সিফাতের বিষয়ে আমরা ওই বাহ্যিক অর্থটাকেই গ্রহণ করব। এটি হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের নীতি। তো এই দুইটা মূলনীতি আপাতত আমাদের মনে রাখলে অনেকগুলো সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার আসমা এবং সিফাতগুলো সঠিকভাবে বুঝার এবং আসমা এবং সিফাতের বিষয়ে যত ধরনের বিভ্রান্তি আছে সেগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
বারাকাল্লাহু ফিকুম, জাযাকাল্লাহু খায়রা শেখ, আহসানাল্লাহু
ইলাইকা।
ফাযিলাত শেখ, আমাদের একটা কোশ্চেন আছে।
না তবে
না শেখ, কোশ্চেনটা হচ্ছে আপনার আরবি ভাষার সম্বন্ধে। আমাদের এক ভাই জিজ্ঞেস করতেন, একজন সাধারণ ব্যক্তির জন্য আরবি ভাষা শেখার হুকুম কি?
আরবি ভাষা এটা এটা শেখা যতটুকু শেখা দরকার, তার দিনে ইসলামের ফরাইজ ওয়াজিবাত এইগুলো আদায়ের জন্য যতটুকু শেখা দরকার আরবি ভাষা, আর ততটুকু শেখা অবশ্যই তার জন্য ওয়াজিব, ততটুকু শেখা তার জন্য ওয়াজিব। আর যেটুকু শেখা শিখলে পরে সে অন্যান্য সুন্নাহ বা মুস্তাহাব্বাতগুলো আদায় করতে পারবে, ততটুকু শিখা তার জন্য সুন্নাহ এবং মুস্তাহাব। যেমন সলাতের জন্য আরবি শিখা তার জন্য এটা কি, সালাত তার উপরে ফার্জ, তো এই সালাত আদায়ের জন্য আরবি অপরিহার্য। সুতরাং সালাত আদায়ের জন্য যেটুকু আরবি শিখা দরকার সেটুকু শিখা তার জন্য ফার্জ। এইভাবে দিনের মৌলিক যে সমস্ত ফরাইজ এবং ওয়াজিবাত আদায়ের জন্য যতটুকু আরবি জ্ঞান অর্জন করা দরকার ততটুকু অর্জন করা ফার্জ। দিনের সুনান এবং মুস্তাহাব্বাত আদায়ের জন্য যতটুকু আরবি জ্ঞানের দরকার ততটুকু শিখা মুস্তাহাব কিংবা ততটুকু শিখা সুন্নাহ। আমরা এটুকু বলবো না যে একদম আরবি ভাষা শিখা সর্বক্ষেত্রে এবং ইন জেনারেলি এটা কি ফার্জ, ততটুকু ফার্জ যতটুকু জানতেই হবে। না, কিন্তু এখানে আরেকটা ব্যাপার হলো, এটাও খেয়াল রাখতে হবে আমাদের যে যেহেতু আমাদের দীনের কোরআনে কেরিম, আমাদের দীনের মৌলিক যে দুটো বিষয় কোরআনে কেরিম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এ দুটোই হলো আরবি ভাষায়। আমাদের সালাফদের সবগুলো কিতাবাদি আইম্মায়ে কেরামদের যে গ্রন্থগুলা প্রায় সবগুলোই আরবি। সুতরাং দীনকে বুঝতে হলে এবং দীনের যে মূল ভিত্তি যে বিষয়গুলোর উপরে কোরআন এবং সুন্নাহ, যেহেতু এগুলো আরবি, সুতরাং দীনকে বুঝতে হলে আরবি শিখা এটা ওয়াজিব, ওয়াজিব এটা হলো। কিন্তু কতটুকু ওয়াজিব, দীনের যতটুকু জ্ঞান অর্জন করা ওয়াজিব ততটুকু সম্পর্কে আরবি জ্ঞান অর্জন করা ওয়াজিব। দীনের যে বিষয়গুলো সুন্নাহ এবং মুস্তাহাব সেগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করার জন্য আরবি শিখা সুন্নাহ এবং মুস্তাহাব। না,
আমাদের আর চারটা কোশ্চেন আছে, আমরা আশা করি এরপরে কোশ্চেন নিব না এবং এখন আমরা জিজ্ঞেস করতে পারবেন ইনশাআল্লাহ। সেকেন্ড কোয়েশ্চেন যেটা করছে আমাদের ফিরোজ ভাই, সাধারণভাবে আমরা হাত শব্দটি শুনলে আমাদের মস্তিষ্কে মানুষের হাতের চিত্র আসে, যা আল্লাহর জন্য প্রযোজ্য নয়। আল্লাহ সিফাত নিয়ে শয়তান আমাদের মস্তিষ্কে একরকম চিত্র দিতে চাইলে আমরা কিভাবে শয়তানের মোকাবেলা করব?
আসলে শয়তানের ওয়াসওয়াসা দূর করার জন্য প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আশ্রয় গ্রহণ করা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, এইটি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিচ্ছেন যে আমাদের যখনই কোনো ওয়াসওয়াসা মনের মধ্যে আসবে আমরা তখনই আল্লাহর আশ্রয় গ্রহণ করবো, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, হ্যাঁ আমরা এটা পড়ব। হ্যাঁ, তো আল্লাহর শক্তি এবং আল্লাহর আশ্রয়ে প্রার্থনা করা করলেই শয়তান বিদূরিত শয়তানের ওয়াসওয়াসা বা প্রতারণা এটা অন্তর থেকে চলে যাবে। যেমন আপনারা জানেন যে যখনই সালাতের মধ্যেও যদি কখনো ওয়াসওয়াসা আসে বা শয়তান ওয়াসওয়াসা দিতে চায়, তখন সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়া, এটা এই নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। সুতরাং যখনই দিনের বিষয়ে কোনো ওয়াসওয়াসা মনের মধ্যে আসবে তখন আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, আল্লাহর সাহায্য চাওয়া, এটাই আমাদের করণীয়। না
একজন মানুষ যদি আল্লাহ তাআলার সিফাত জানার পর যদি তাকে কোনো কিছুর মানে সেই সিফাতগুলো যদি কোনো কিছুর মতো কল্পনা করা শুরু করে, মানে আল্লাহ ক্রিয়েশনের সাথে আল্লাহ সৃষ্টির সাথে কম্পেয়ার শুরু করেন, এটা কি সেটা কি তাহলে কুফর হবে? সে
এটা কুফর হবে কি না এটা নির্ভর করবে যে যদি উনি ইন্টেনশনালি সেটা করে থাকেন। কেউ যদি ইন্টেনশনালি এটা করে থাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে তার ক্রিয়েশনের সিফাতের সাথে তুলনা বা এর সাথে এর মতো মনে করে বা তার একটা আকৃতি কায়েম করতে চায়, এটা যদি সে ইচ্ছাপূর্বক করে থাকে তাহলে সেটা কুফর হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামি ওয়া হুয়াস সামিউল বাসির, যে আল্লাহর মতো কোনো কিছু নেই। এছাড়া যখন মখলুকের সাথে খালেকের যখন তুলনা করা হবে তখন মখলুকেরকে আল্লাহর এই যে সমকক্ষ, মখলুককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ সাব্যস্ত করা হলো। যেমন কেউ কল্পনা করলো যে আল্লাহর হাত মানুষের হাতের মতো, তাহলে সে মানুষকে আল্লাহর সমকক্ষ সাব্যস্ত করলো। অথচ কোরআনে কারিমে আল্লাহ জিল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ফালা তাজআলু লিল্লাহি আন্দাদা ওয়া আনতুম তাআলামুন, যে তোমরা আল্লাহর কোনো জেনে শুনে আল্লাহর কোনো সমকক্ষ সাব্যস্ত করো না। সুতরাং আল্লাহর কোনো সমকক্ষ, তার কোনো সদৃশ, এগুলো যদি কেউ জেনে শুনে সাব্যস্ত করে তাহলে সেটা অবশ্যই কুফর হবে। কিন্তু ওই যে শয়তান হয়তো কারো মনের মধ্যে একটু কি দিতেছে যে মনে এরকম হতে পারে, মানে আনইনটেনশনালি যদি আসে তাহলে তার করণীয় হলো যে সাথে সাথে ওইটাকে যদি সে মনের মধ্যে প্রশ্রয় দেয়, শয়তান একটা ওয়াসওয়াসা দিল, হ্যাঁ ওইটাকে যদি সে মনের মধ্যে প্রশ্রয় দেয় বা ওইটাকে নিয়ে বসে থাকে তাহলেও সেটা কি না, সেটা ঠিক হবে না, এবং এটাও গুনাহের কাজ। বরং সাথে সাথে যখন এরকম কোনো ওয়াসওয়াসা আসবে তখন সাথে সাথে করণীয় হলো সে আল্লাহর কাছে আল্লাহর আশ্রয় চাইবে, আল্লাহর সাহায্য চাইবে, হ্যাঁ, এবং ইস্তিগফার করবে, এইটাই। কিন্তু যদি সেটা না করে এবং সেটা নিয়ে মনের মধ্যে বসে থাকে তাহলে বুঝতে হবে যে এই যে শয়তানের ওয়াসওয়াসা এটাকে সে সমর্থন করছে এবং এর সমর্থনকারী হিসাবে সে অবশ্যই কুফুরের কাজে লিপ্ত হয়ে গেল। আযানাল্লাহু মিন যালিক।
না শেখ, তাহলে কি না জেনে করলে এটা গুনাহ করতেছে, আর জেনে যদি করে তাহলে এটা কুফর করতেছে, এটা কি আমরা বুঝলাম?
মানে না জেনে এবং জেনে, আসলে ব্যাপারটা হলো যে যদি কেউ ইন্টেনশনালি মানে ইচ্ছাপূর্বক, একটা হলো ইচ্ছাপূর্বক, একটা হচ্ছে অনিচ্ছাপূর্বক, অনিচ্ছাবশত শয়তান হঠাৎ করে মনের মধ্যে যে মনে হয়তো এরকম হতে পারে, এরকম একটা ওয়াসওয়াসা মনের মধ্যে শয়তান তৈরি করে দিল, কিন্তু ওই বেচারার ইচ্ছা না যে এরকম কিছু করা, কেউ ইচ্ছা করে সে নিজে একেবারে ইন্টেনশনালি সে কী করতেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা আকৃতি বা তার কোনো সদৃশ নির্ধারণ করছে, এটা কি সুস্পষ্ট কুফর? আর একটা হলো যে হঠাৎ করে তার মনের মধ্যে চলে আসছে, কিন্তু তার ইচ্ছা নেই, সে এইটুকু ভালো করে বিশ্বাস করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো উপমা নেই, তার কোনো সদৃশ নেই, তার কোনো আকার আকৃতি আমাদের জানা নেই, কিংবা মখলুকের সাথে তার তার সমকক্ষ বা তার মতো আর কোনো কিছু নেই, এটা সে মনে প্রাণে বিশ্বাস করে এবং আল্লাহর সিফাতের কোনো তাসবিহ করা, এগুলার কোনো তামসিল করা, এটা এটা যে নিষিদ্ধ সেটাও সে বিশ্বাস করে। কিন্তু হঠাৎ করে একজন মানুষের মনের মধ্যে শয়তান কে দিয়ে দিল এইরকম একটা ওয়াসওয়াসা দিয়ে দিল, এই এই এইটার কথা আমি বলছি, এই বিষয়টা কি হবে না, কুফর হবে না, যদি ওই লোকটার সাথে সাথে এর থেকে সে সে আল্লাহর আশ্রয় গ্রহণ করে, আল্লাহর কাছে আশ্রয় চায় এবং এই এইটা যে শয়তানের একটা ওয়াসওয়াসা তার মনের মধ্যে আসছে এটা যদি সে ফিল করে, হ্যাঁ, তাহলে এটা কুফর হবে না। না আনসারটা পরিষ্কার হয়েছে না আপনাদের কাছে?
নাম শেখ, শেখ এটার একটা ফলো আপ কোয়েশ্চেন, তো যে শয়তানের ওয়াসওয়াসায় মানে আল্লাহর আল্লাহর সিফাত সম্বন্ধে তামসিল করলো, এখন যে ব্যক্তি আসমা সিফাত সম্বন্ধে জ্ঞান অর্জন, এই তৌহিদ আসমা সিফাত এই জ্ঞান অর্জন করার সম্বন্ধে অনীহা বা লেজিনেস বা এটা করলো বা এটার কোনো গুরুত্ব দিল না, যেটা হয়তো অনেক মুসলমানই করেন, এটা এটার সম্বন্ধে সে ব্যক্তির সম্বন্ধে কি বলা যায়? উনি ওনার তো আমরা কি বলতে পারি
এখানে ব্যাপারটা হলো কি যে এইগুলো সম্পর্কে কেউ জ্ঞান যদি অর্জন না করে কিংবা এই জ্ঞান অর্জন করতে না চায়, হ্যাঁ, তাহলে এই বিষয়টা একটু একটু বিস্তারিত আলোচনার বিষয়। প্রথমত কথা হলো যে কেউ সত্যটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যা উলুহিয়্যা আসমা এবং সিফাত সম্পর্কে জানার সুযোগ পায়নি, কোনোভাবেই তার জানার সুযোগ হয়নি, কিন্তু সে বিষয়ে সে জানতে আগ্রহী, এটা একটা বিষয়। আর একজন লোক হলো যে তার জানার সুযোগ আছে কিন্তু সে এটাকে ডিনাই করতেছে। জানার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানা যেটা হলো প্রত্যেকটা মানুষের উপরে আবশ্যকীয় ওয়াজিব, এই জানার সুযোগ থাকা সত্ত্বেও যদি কেউ সেটা জানতে না চায় বা এর প্রতি অনীহা প্রকাশ করে তাহলে সেটা কি? ইরাদ আনিল্লাহ, আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়ার শামিল, এটা আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নেয়ার শামিল, এবং এটাই হচ্ছে কি কুফর। না
আমাদের ফরাদ ভাই ফরাদ হক জিজ্ঞেস করছেন, আল্লাহ তাআলার হাত মুখ বা নাফস এইগুলো সম্পর্কে সব সাধারণ মুসলিমদের জানা কি ফরজ কিনা? আপনি বোধহয় অলরেডি উত্তর দিয়েছেন, তাও আমি জিজ্ঞাসা করলাম। বারাকাল্লাহ।
হ্যাঁ, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত সম্পর্কে ইজমালি, অর্থাৎ প্রথমত কথা হলো যে ইজমালি জ্ঞান যেটা ব্রিফ নলেজ যেটা, এটা থাকতেই হবে প্রত্যেকের। আর ভাস্ট নলেজ বা একদম ধরেন প্রত্যেকটা বিষয় সম্পর্কে একদম সবিস্তার জ্ঞান যেটা, সেটা যদি সেটা অবশ্যই না, সেটা যে মানে ফর্জ না সেই জ্ঞানটা রাখা, তবে ওইটার জন্য চেষ্টা করা সচেষ্ট হওয়া এটা দরকার। কিন্তু ইজমালি জ্ঞান সংক্ষিপ্তভাবে এসব বিষয়গুলো হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাত, আমন্তু বিল্লাহি কামা হুয়া বি আসমাইহি ওয়া সিফাতিহি, যে সিফাতগুলো আমাদের জানা আছে, যে সিফাতগুলো আমাদের জানা নেই, কিন্তু আল্লাহর জন্য যত সব সিফাত প্রতিষ্ঠিত আছে সবগুলোর প্রতি বিশ্বাস রাখা, এটা ফরজে আইন, এটা অবশ্যই করতে হবে। আর সেই সিফাতগুলো সম্পর্কে যে বিস্তারিত জ্ঞান যেটা, সেই জ্ঞানটা এটা কি না, ফরজে আইন না, তবে প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো তাদের জন্য যে তারা চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যতটুকু সম্ভব তারা আসমা সিফাত উলুহিয়া রুবুবিয়া এই সম্পর্কে যত বেশি পড়া যায় জ্ঞান অর্জন করা।
না শেখ জাজাকাল্লাহ খের, আমাদের এই মুহূর্তে কোনো কোয়েশ্চেন নাই। আমি আমাদের লিসনারদেরকে মনে করে দিতে চাই যে আগামীকাল সারসুন্না থেকে ক্লাস আছে, সেম সময় আপনারা সবাই অ্যাটেন্ড করবেন। জাজাকাল্লাহ খের শেখ, আহসান আল্লাহ আলাইকুম।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।